প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রচেষ্টা কারীর সফল কাম। এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন প্রথমে আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে আমাদের যেই টপিক, যে বিষয় নিয়ে আমরা মাদানী ফজল শ্রবণ করব, সেই বিষয়টি হলো হিংসা থেকে বাঁচার প্রচেষ্টা। যে প্রিয় দর্শক, বাস্তবিক পক্ষে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অজান্তেই নফস এবং শয়তানের ধোকায় পড়ে বান্দা যখন হিংসুক হয়ে যায়, হিংসা পোষণ করে, তখন তার কামিয়াবির পথে বিরাট বাধা দেখা যায়। এবং এর ফলশ্রুতিতে সে যদি নফস ও শয়তানের ধোকায় পড়ে যায়, তখন দেখা যায় সে শয়তানের ধোকায় পড়ে যখন হিংসা করা শুরু করে এবং অবৈধভাবে ঈর্ষা করা শুরু করে, তখন সে একসময় জাহান্নামের অতল গহ্বরে গিয়ে ধাবিত হয়ে যায়, পড়ে যায়। তাই আসুন আজকে আমরা হিংসার বিষয়ে যা শ্রবণ করব এবং হিংসা থেকে কীভাবে বাঁচা যায় এবং কোরআন এবং সুন্নার আলোকে হিংসার বিষয়ে কী রয়েছে আমরা সে বিষয়ে শ্রবণ করব। আমাদের সাথে রয়েছে মোহাম্মদ কালিম ভাই। কালিম ভাইয়ের নিকট যাব যে আজকের যে বিষয় সে বিষয়ের মাদানি ফুল দেওয়ার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টা হলো যে হিংসা থেকে বাঁচার প্রচেষ্টা।
জি,
হিংসা এমন একটা আত্মিক রোগ আর অন্তরের রোগ,
জি,
যা মানুষ তার ভিতরগতভাবে জ্বলতেই থাকে। আর অনেক সময়
মানে হিংসুক ব্যক্তি সবসময় সে অভ্যন্তরীণভাবে সে মানে আগুন, যেমন লাকড়ির মধ্যে আগুন জ্বলতে থাকে, তো তার অন্তর তেমন জ্বলতেই থাকে।
কিন্তু যাকে নিয়ে সে হিংসা করছে তার কোনো ক্ষতি হচ্ছে না।
জি,
বা কারো সম্পত্তি দেখলো তার কাছে অনেক অর্থ আছে, তাকে নিয়ে হিংসা করছে যেন তার সম্পদ নষ্ট হয়ে যাক, তার যেন ক্ষতি হয়ে যাক, তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক।
মানে হিংসার বহিঃপ্রকাশ এটাই যে যার ভিতরে হিংসা থাকবে, যেই বস্তু বা যে নিয়ামত দেখে অন্যের তার মধ্যে হিংসা চলে আসবে, তখন সে সেটা ধ্বংসের কামনা করবে।
জি,
বা সেটা ছিনিয়ে যাবে তার মধ্যে চলে আসে সেই বিষয়টা সে চিন্তা করবে।
আমাদের দাওয়াত ইসলামীর তাবুতুল মদিনা থেকে প্রকাশিত একটি কিতাব হাসাদ, এর 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এর সংজ্ঞা দেয়া আছে যে কারো দিনই অথবা দুনিয়াবি নেমত দেখে ছিনিয়ে যাওয়ার মনে আকাঙ্ক্ষা রাখা, এটাকে বলা হয় হিংসা। এখন দুনিয়াবি যদি বলতে যায় তাহলে দেখবো তার কাছে অর্থ আছে বা অর্থ নিয়ে তাকে হিংসা করছে। আর দিনই যদি বিষয় দেখতে চায়, সে অনেক নামাজি, মুত্তাকি, পরহেজগার, তার এলেম অনেক বেশি, এখন সে ইচ্ছা করছে, তার অন্তরে ইচ্ছা আসছে তার যেন এলেমটা যেন শেষ হয়ে যায়, সে যেন নামাজ ছেড়ে দেয়, তাকে মানুষ সম্মান করছে, তাকে ইজ্জত দিচ্ছে, দিনই বা দুনিয়াবি নেমত দেখে ছিনিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা, এটাই হচ্ছে কি হিংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তারা কি মানুষকে হিংসা করছে, মানুষকে দেখে হিংসা করছে? আল্লাহ তাআলা যা নিজের দয়ার মাধ্যমে তাদেরকে দান করেছে, আল্লাহ তাআলা তার দয়া করে অন্য কাউকে কোনো কিছু দান করেছে, সম্পদ দান করেছে, অর্থ দান করেছে, ইলিম দান করেছে, আর মানুষ তাদেরকে কি করছে, হিংসা করছে। তো এই হিংসা কোনো দিন করা যাবে না। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হিংসা থেকে তোমরা দূরে থাকো, কেননা হিংসা নেকিকে এমনভাবে পুড়িয়ে ফেলে যেভাবে আগুন শুষ্ক লাকড়িকে পুড়িয়ে শেষ করে ফেলে, আমাদের উচিত যেন হিংসা থেকে বেঁচে থাকা।
হিংসা এবং ঈর্ষা যে বিষয়টা রয়েছে, যে প্রায় সমর্থক
ঈর্ষাকে আরবিতে বলা হয় গিপ্তা।
জি,
আর গিপ্তা জিনিসটা করা যায়, গিপ্তা অর্থে কি তার, যেমন আমি কারো দুনিয়াবি বা দিনী নেমত দেখলাম, দেখে আমি এটা আকাঙ্ক্ষা রাখলাম, মওলা তুমি তাকে দান করেছ আমাকেও সেটা দান করো, তার শেষ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে সে রাখছে না, সে চাচ্ছে যে আল্লাহ তালা তাকে নেমো দান করেছে, আল্লাহ তালা যেন আমাকেও দান করুক। এটা হচ্ছে
সমাজের মধ্যে সম্মানিত হয়ে যায়। আমাদের সমাজে দেখা যায় অনেকে গরিব ঘরের সন্তান, সে নিয়মিত অধ্যবসায়ের কারণে তার সম্মান অর্জিত হয়, পাশাপাশি দেখা যায় যে আর্থিকভাবে সে সচ্ছল হয়ে যায়। তো অনেক সময় মানুষ তাদেরকে বিভিন্ন অপবাদ দেয় বা অনেকে এরকম আকাঙ্ক্ষা করে যে এর যে উন্নতি তো সেটা যাতে অবনতির দিকে চলে যায়। তো এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে তখন সেটা তো হিংসায় পরিণত হবে। আর যদি এমন করে যে সে জ্ঞানের দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে এবং সম্মানের দিক দিয়ে সমাজের মধ্যে এগিয়ে যাচ্ছে, তো হে আল্লাহ তার এটার মধ্যে তুমি বরকত দাও এবং সেটা তাকে কল্যাণের মাধ্যম বানাও, আর পাশাপাশি আমাকেও আল্লাহ তুমি কি করো এই নিয়ামত দ্বারা ধন্য ক্রিয়েট করে, তখন সেটা হবে ঈর্ষা এবং এটা উত্তম কাজ।
হিংসাটা আমরা যদি দেখি মনোয়ার ভাই, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে হিংসা দেখা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায়। আমরা যদি স্কুল নেই, স্কুলের মধ্যে দেখা যায় কোনো ছাত্রের রোল এক, কারো দুই, কারো তিন, কারো চার, কারো পাঁচ। তো অনেক সময় দেখা যায় যে যারা প্রথম শ্রেণীর ছাত্র, এক দুই তিন বা এক থেকে দশ পর্যন্ত, এখন তাদের মাঝে একটা কাজ করে যে আমি যেন ফার্স্ট হয়ে যাই, আমি যেন ফার্স্ট হই, আমি যেন ফার্স্ট হই। কিন্তু বর্তমানে আমাদের যেটা
এককালীন এখানে আমি যেন ফার্স্ট হই, আর একটা আছে আমি যাতে ফার্স্ট হই, এখানে দুইটা বিষয় আছে, আর কেউ
যেন না হতে পারে,
না হয় বা হবে কেন। হ্যাঁ, এর মধ্যে দুইটা কাজ, একটা তো আছে যে নিজের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করা,
এখন অন্তরে
আমি ফার্স্ট হব,
আর অন্তরে এটা নিয়ে আসছে যে সে যেন নাম্বার কম পেয়ে যায়, সে যেন ম্যাথের মধ্যে যেন নাম্বার কম পায়, সে যেন বাংলা সাবজেক্টে যেন কম পেয়ে যায়, আমি যেন বেশি পেয়ে যাই। বা অনেকে সাজেশন আনার চেষ্টা করে, টিচারের কাছে গেল, টিচারের কাছে ভালো সম্পর্ক,
অবৈধ পন্থা অবলম্বন করে, যেটা দর্শকরাও বোঝে আমরা এই বিষয়ে।
তো অন্তরে এখন তো সিস্টেম খুব ভালো মনোয়ার ভাই, এখন গ্রেডিং সিস্টেম, এ প্লাস, তারপর এ গ্রেড, এ মাইনাস, হ্যাঁ বি গ্রেড। তো অন্তরে যদি এটা যদি নিয়ে আসে মনোয়ার ভাই যে আমিও যেন এ প্লাস পাই, আমিও যেন এ প্লাস পাই, আর আমার বন্ধুরা যেন কি এ প্লাস পাই, সবাই কি জিপিএ ফাইভ, এখানে কারো নাম্বার দেখার কোনো সিস্টেমই নাই, বাস ফাইভ, জিপিএ ফাইভ। যদি এরকম অন্তরে নিয়ে চলে আসে যেন আমার ক্লাসের মধ্যে যতগুলো বন্ধু আছে আমিও যেন এ প্লাস পেয়ে যাই, আমার বন্ধুরা যেন কি এ প্লাস পেয়ে যায়, এখানে নাম্বার কম বেশির কোনো কেউ বুঝতে পারছে না। তো এভাবেও নিজের অন্তর থেকে কি হিংসাকে সরানো যায়। তো এটা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে। আর যদি অন্তরে এটা যদি নিজের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে যে মাওলা তুমি আমার বন্ধু এত সুন্দর করে লেখাপড়া করছে, আল্লাহ তালা তুমিও মাওলা তুমি আমাকেও তৌফিক দান করো, আমি যেন তার মতো লেখাপড়া করতে পারি, মাওলা আমার অমুক মুসলমান ভাইকে তুমি অর্থ দান করেছো মাওলা, মাওলা তার অর্থের মধ্যে আরও বরকত দান করো, সে যেন সেই অর্থ দিয়ে আরও যেন দিনী খিদমত করতে পারে, এরকম যদি চিন্তা চেতনা করে। আর দ্বিতীয়ত অনেক সময় মানুষের নজর লেগে যায়, আর নজর লাগার কারণে মানুষের ক্ষতিও হতে পারে। আমির আলী সুন্নাত মাদানী নামাজ দান করেছেন, মাদানী নামাজের মধ্যে লেখা আছে একটা আমল হচ্ছে যে নিয়ামত দেখে যেন মাশাআল্লাহ বলা, কি বলা মাশাআল্লাহ। তো মানুষের যখন ধন সম্পদ দেখবো বা কারো ইলমি দক্ষতা দেখবো, জ্ঞানের দক্ষতা দেখবো, তাকে দেখে আমরা কি বলবো মাশাআল্লাহ, এতে হবে কি তার জন্য দোয়া হয়ে গেল, নজরও লাগবে না, এবং যে যে দোয়া করছে তার অন্তর থেকে হিংসাটাও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর আল্লাহ তালা দয়া করলে দেখা যাবে সে তার ভাইয়ের জন্য দোয়া করছে, আল্লাহ তালা ওই দোয়া করার বদৌলতে আল্লাহ তালা তাকেও সম্পদ দান করে দেবে, আল্লাহ তালা তাকেও কি জ্ঞান দান করে দেবে।
এখন সমস্যা এটাই যে যার ভিতর হিংসা থাকে সে কিন্তু সেই দোয়া করতে আগ্রহী না, বা তার মুখ দিয়ে সেই মাশা আল্লাহ দোয়া বের হয় না। আর এটাকে রোগ বলা হয়েছে। মসনবী শরীফের মধ্যে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হিংসা ঈর্ষা এটা মূলত একটি কঠিন রোগ। আমাদের বাহ্যিক রোগ হয় বিভিন্ন, হাতে রোগ হলো, পায়ে রোগ হলো, মাথায় যা দেখা যায়, কিন্তু একটা তো অভ্যন্তরীণ রোগ যেটাকে বলা হয়েছে বাতিনী রোগ, অভ্যন্তরীণ রোগ। তো তিনি বলেন যে এটা একটা কঠিন রোগ, সৃষ্টিগতভাবে মানব দেহে হিংসা এবং ঈর্ষার এটা আস্তানা স্বরূপ, এর মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখা রয়েছে যে আল্লাহ তাবারক তাআলা পরীক্ষার জন্য এ দোষের উৎস মানুষের মধ্যে রেখেছেন। তো মানুষকে উচিত সেই দোষটাকে গুণে পরিণত করা। হাতের মধ্যে যদি ছুরি থাকে, তো এই ছুরি কিন্তু সম্পূর্ণরূপে একটা বস্তু। এখন এটা দিয়ে কেউ অপকর্ম করতে পারে, কাউকে হত্যা করতে পারে, অন্যায়ভাবে অনেক কাজ করতে পারে। তো এই ছুরির যেই অপব্যবহার, সেটা যদি সে রোধ করে, এটার গুণাগুণ বৃদ্ধি করে, এটার কার্যক্ষমতা ভালোর দিকে নিয়ে যায়, তখন দেখা যাবে যে এই জিনিসটাও কাজে লাগবে এবং সেও কিন্তু খারাপ হিসাবে পরিগণিত হবে না। তো আমাদের মধ্যে যদি এটা হিংসাটা, এটা রোগ হয়ে থাকে, তো এটাকে আমরা ঈর্ষায় রূপান্তর করতে পারি, তখন দেখা যাবে বাতিনি রোগ, আর রোগ থাকবে না, রোগ সেরে যাবে। আর অভ্যন্তরীণ বিষয়টা যত ভালো হবে, তখনই কিন্তু আমাদের এই রোগ থেকে বাঁচা সম্ভব হবে এবং আমরা ঈর্ষার মতো যেই কাজটা, যেটা আমাকে সৎ কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আপনি উদাহরণ দিলেন ছাত্রের কথা, এটা হতে পারে মসজিদের ইমামের ক্ষেত্র, যে সমাজের একটা এক এলাকার মধ্যে অনেকগুলো মসজিদ, এর মধ্যে একটা বড় মসজিদ রয়েছে যেটার নেতৃত্বে অন্যান্য মসজিদ পরিচালিত হয়, ইমামদের মধ্যে অনেক কমিটি থাকে, তো সবাই চায় ওই মসজিদের ইমাম হওয়ার জন্য, কেন নেতৃত্ব দেওয়া যাবে। তো দেখা যায় যে এখন অনেক সময় কি করা হয়, সেই মসজিদের ইমামের দোষ ত্রুটি ছড়ানো হয়, কেন, যাতে এই দোষ ত্রুটির কারণে মানুষ শুনে তাকে সেখান থেকে পদত্যাগ করায়, অর্থাৎ তাকে বাদ দিয়ে দেয়, আর সে সেখানে চলে আসবে। তো এগুলো হলো হিংসার বহিঃপ্রকাশ। আর যদি এটা দোয়া করে যে আল্লাহ তাআলা তার নিরাপত্তা দান করুক, তার নিয়ামত বাড়িয়ে দেখে, আল্লাহ আমারও ইচ্ছা এই বড় মসজিদের ইমাম হওয়ার।
হিংসার মধ্যে
বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এরকম করা যেতে পারে,
যে হিংসার মাধ্যমে অনেকগুলো গুণার মধ্যে আবার সে জড়িত হতে পারে। মনোর ভাই,
কিভাবে,
যাকে মানুষ হিংসা করছে সে তার সাথে কথা বলতে চাইবে না, এখন মুসলমানের সাথে কাটিয়ে তাল্লুক রাখা, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা, এটাও গুনাহের কাজ। আবার তাকে দেখা যাচ্ছে যে তার সাথে দেখা হলে তাকে সালাম করছে না, তার বিষয়ে মানুষের কাছে গিয়ে গীবত করছে, চুগলি করছে, কারণ তার নেমত দেখে তার সহ্য হচ্ছে না, সে যেন মানুষ তাকে ভালো না বাসে বা তাকে তাকে নিয়ে ভালো ধারণা না করে, সেজন্য সে অন্যের কাছে গিয়ে তার গীবত করবে। আবার দেখা যায় এই যে হিংসার কারণে গীবতের মধ্যে সে পড়ে যাবে। অনেক একটা চমৎকার ঘটনা মনে পড়ছে মনোর ভাই, যে একবার এক বাদশার কাছে একজন লোক আসলো, এসে বললো, হুজুর আমি একটা ভালো কথা বলবো, কি, যে তুমি উপকারীর উপকার করো, আর যে তোমার অপকার করে, যে তোমার ক্ষতি করে, সে এর প্রতিদান সে নিজেই পেয়ে যাবে। বাদশা খুব খুশি হলো, বাদশা তাকে সামনে ডাকলো, ডেকে তাকে পুরস্কৃত করলো। আর দরবারের মধ্যে, বাদশার দরবারে প্রাসাদে, সেখানে একজন হিংসুক ব্যক্তিও ছিল, তার অন্তরে হিংসা চলে আসলো যে বাদশা একে পুরস্কার দিয়েছে, কিছু একটা করতে হবে। তো এই সহজ সরল লোকটা সে চলে গেল দরবার থেকে, আর ওই লোকটা যে হিংসুক ছিল সে বাদশার কাছে এসে বলল, হুজুর আপনি যাকে পুরস্কৃত করেছেন আপনি জানেন, এ আপনার বিষয়ে খারাপ ধারণা রাখে। যে কি, বাদশা বলল, কি, সে ধারণা রাখে যে আপনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হয়। তাই তো বাদশা বলল, তোমার কাছে এর কি প্রমাণ রয়েছে? বাদশা, আপনি হুজুর ওই লোককে সামনে ডেকে ওর সাথে কথা বলবেন, দেখবেন সে অবশ্যই তার মুখের মধ্যে হাত দিয়ে কথা বলবে, যাতে করে আপনার মুখের দুর্গন্ধ তার কাছে যেন না যায়। তাই এরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি তাকে শাস্তি দেব। তো বাদশা কি করলো, তার কয়েকজনকে পাঠালো যে ওই লোকটাকে আমার কাছে নিয়ে এসো। আর ইতিমধ্যে ওই হিংসুক ব্যক্তি বাইরে চলে গেল, আর গিয়ে ওই সহজ সরল ব্যক্তিকে, যে ভালো কথা বলতো, তাকে নিজের বাড়িতে দাওয়াত করে দিল, যে বন্ধু তোমার বাড়ি, আমার বাড়িতে তোমার দাওয়াত। আর বাসা যখন তার বন্ধুকে ডাকলো, ওই লোকটাকে ডাকলো, সহজ সরল মানুষকে ডেকে, আর খাবারের মধ্যে অতিরিক্ত রসুন আর পেঁয়াজ মিশ্রিত করে দিল, মিক্স করে দিল, যাতে করে তার মুখে দুর্গন্ধ চলে আসে। এই সহজ সরল মানুষটি খেয়ে নিল। এই খাওয়া শেষ হতে না হতেই বাদশার যাকে পাঠিয়েছিলেন নিয়ে আসার জন্য, ওই লোকটা চলে আসলো, বাদশাহ ওই বললো যে তোমাকে বাদশাহ ডাকছে। তাই এই বেচারা গেল বাদশার কাছে, বাদশাহ বলছে যে আমার কাছে আসো। তো ওই সহজ সরল লোকটি যখন বাদশার কাছে গেল, যাওয়ার সাথে সাথে কথা বলার আগে মুখে
হাত দিল।
বাদশার অন্তরে তো চলে আসছিল ঠিকই তো, ওই লোকটা সত্য কথা বলেছে যে আমার মুখে মনে হয় দুর্গন্ধ, এই জন্য সে তার মুখে হাত দিয়েছে। বাদশাহ একটা চিঠি লেখলো গভর্নরের কাছে। আর সে যুগে এমন প্রচলন ছিল যে বাদশাহ যখনই গভর্নরের কাছে কোনো কারো চিঠি লিখবে কারো সম্পর্কে, তার মানে ওই ব্যক্তির জন্য পুরস্কার ঘোষণা থাকবে ওই চিঠির মধ্যে। তো গভর্নরের কাছে চিঠি লিখলো, কিন্তু বাদশাহ লিখলেন সে সময় যে আমি যে ব্যক্তিকে তোমার কাছে পাঠাবো তার চামড়াটা তুলে তার মধ্যে ভুসি ভর্তি করে আমার কাছে লাশটা পাঠাই দিও। বাদশাহ ওই চিঠিটা লিখে লিখে সিলমোহর লাগিয়ে আর ওই সহসর মানুষটাকে দিল, বলে যাও তুমি অমুক গভর্নরের কাছে যাও, তোমাকে পুরস্কার দিবে। ওইসব ব্যক্তিটা সেখানে উপস্থিত ছিল, সে দেখে আবার অবাক, আবার বাদশাহ তাকে পুরস্কার দিচ্ছে। তো সে হিংসার মধ্যে একদম হিংসার অনলে পুড়তে লাগলো। আর এদিকে সহসর লোকটি বাইরে বেরে যাচ্ছে গভর্নরের কাছে, হিংসুক ব্যক্তিটা বের হয়ে বললো কি তুমি কোথায় যাচ্ছ? বলে বাদশাহ আমাকে একটা চিঠি দিয়েছে গভর্নরের কাছে যাব, আমাকে পুরস্কৃত করবে, এজন্য যাচ্ছি। না না না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি আমাকে চিঠিটা দিয়ে দাও, আমি গভর্নরের কাছে গিয়ে ওই পুরস্কারটা এনে তোমাকে দিয়ে দিব। কিন্তু তার অন্তরের মধ্যে কি ছিল, ছলনা ছিল যে ওই পুরস্কারটা সে নিয়ে নেবে। কিন্তু এই বেকুপ লোকটা জানতো না যে এখানে কি লেখা আছে। এই চিঠিটা নিয়ে ওই গভর্নরের কাছে চলে গেল। গভর্নর চিঠি পড়ছে, গভর্নর জিজ্ঞেস করলো তুমি জানো এই চিঠিতে কি লেখা আছে? বলল হ্যাঁ আমি অবশ্যই জানি এটাতে কি লেখা আছে, বাদশাহ আমার জন্য পুরস্কার ঘোষণা করেছে, তুমি আমাকে এখন তাড়াতাড়ি পুরস্কার দিয়ে দাও, বাদশাহ আমার জন্য পুরস্কার লিখেছে। বলে না বাদশাহ পুরস্কার লেখেনি, জানো বাদশাহ কি লিখেছে? বলে আমি যে ব্যক্তিকে পাঠিয়েছি তার চামড়া তুলে ভুসি ভর্তি করে আমার কাছে পাঠানোর জন্য। যখন এই কথা শুনলো বলতেছে যে খোদার কসম এটা আমার চিঠি না, এই চিঠিটা তো অন্য কারো, আমি তার কাছ থেকে নিয়ে আমি আসছি তাকে পুরস্কার দেওয়ার জন্য। বলে না আমি কোনো কথাই শুনবো না। জল্লাদকে গভর্নর বলল যে এর চামড়াটা তুলে নাও। লাস্টে তার চামড়া তুলে ওই লাশটা বাদশার দরবারে পাঠিয়ে দিল। লোকজনের সেখানে সমাগম দেখা গেল, ভিড়। আর সেই মুহূর্তে ওই লোকটাও যে সহসর মানুষ সেও চলে আসলো। বাদশাহ থেকে অবাক, এই সহসর মানুষ আবার লাশ তাহলে কার? বাদশাহ তাড়াতাড়ি কাছে আসলো, ওকে জিজ্ঞেস করলো তোমাকে না আমি চিঠি দিয়েছিলাম, ও চিঠিটা কি করেছ? বলছে আপনার দরবারে একটা লোক ছিল না, সে আমার কাছ থেকে চিঠি নিয়ে চলে গেল। তাই? কোন লোক? বাদশাহ গিয়ে দেখে যে যার লাশ রাখা আছে সেই ব্যক্তিটাই। তো এই সহসর মানুষটা বাদশাহকে বলল, বাদশাহ আচ্ছা, বাদশাহ জিজ্ঞেস করলো যে তুমি নাকি আমার বিষয়ে ধারণা করতে নাকি আমার মুখ থেকে দুর্গন্ধে বের হয়। রাস্তাগুলো আমি কোনোদিন এরকম ধারণা করি নাই। এই যে এই লোকটা যেদিন আপনি পুরস্কার দেওয়ার কথা ছিল বা আপনি যে প্রথম দিন আমাকে যে পুরস্কার দিয়েছিলেন, আমি যখন বের হলাম তো এই লোকটা আমার কাছে আসছিল, এসে আমাকে বাড়িতে দাওয়াত করলো। আর এর খাবারের মধ্যে খুব রসুন ছিল আর পেঁয়াজ মিশ্রিত ছিল, যার কারণে আমার মুখে দুর্গন্ধ চলে আসছিল। এই জন্য আপনার কাছে যখন আমি আসলাম তখন আমার মুখে আমি হাত দিয়েছিলাম যাতে করে আমার দুর্গন্ধের কারণে আপনার কষ্ট যেন না হয়। বাদশাহ বলে ঠিকই তো, তুমি আবার আমার কাছে আসো। এসে বলো তুমি যে কথাটা প্রথম দিন বলেছিলে যে উপকারীর উপকার করো, আর যে তোমার অপকার করবে সে নিজের শাস্তি পেয়ে যাবে, এই কথাটা আবার তুমি বলো। সেই সহসর মানুষটা আবার এই কথা বলল। তো এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম মনোর ভাই, যে আমরা মানুষকে যে নিয়ে হিংসা করছি, মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, কিন্তু এই ক্ষতি যে আপনি মানুষের করে দিলেন এর শাস্তি আপনি একদিন একদিন পেয়ে যাবেন। তো কোনোদিন প্রত্যেক ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক তো মুসলমান কি, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তো আমি কি আমার ভাইয়ের কি ক্ষতি করতে পারি? আমি যদি একজন আমি আমার ভাইয়ের মতো যদি মনে করি আমার মুসলমান ভাইকে, কোনোদিন তার আমি ক্ষতি চাইবো না, কোনোদিন তাকে হিংসা করবো না, তাকে নিয়ে কোনোদিন বিদ্বেষ রাখবো না, এমন তার সাথে আমি কোনো কাতে তাল্লুকই করবো না, তার সাথে তার সম্পদ তার সাথে সম্পর্ক আমি নষ্ট করব না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
মাশাআল্লাহ, খুব দীর্ঘ ঘটনা কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় এর মধ্যে, যে হিংসুক ব্যক্তি এবং যে অন্যের ক্ষতি সাধনের চেষ্টায় রত থাকে সে হয়তো সাময়িকভাবে দেখা যায় সে খুব লাভবান হচ্ছে, কিন্তু বাস্তবিক পক্ষে সে ক্ষতির মধ্যে থাকে এবং একসময় এর পরিণাম সে ভোগ করতে পারে। প্রিয় দর্শক, আমরা জানি যে আমাদের চির শত্রু হলো ইবলিস শয়তান। সে এমন ছিল জিন জাতির মধ্যে ছিল, কিন্তু সে ফেরেশতাদেরও শিক্ষক হিসাবে পরিচিতি লাভ করেছিল এবং স্বীকৃতি পেয়েছিল। তো এই যে ইবলিস শয়তান, তার পতন এবং ধ্বংসের এবং আল্লাহ তাআলার গজবের নিপতিত হওয়ার যে মূল কারণ ছিল তার মধ্যে হিংসা, যে আমি তো এত সম্মানের অধিকারী, আমি আদম আলাইহি সালামকে কেন তাজিম করব, কেন সম্মান করব।
সে বলেছিল যে খালাকতানি খালাকতানি মিন নারি, আল্লাহ তাআলাকে বলছে যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, মানে তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর তাকে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছো, কিন্তু তার অন্তরে ভুল ধারণা চলে আসছিল
এটাই যে ওই হিংসার কারণে, হিংসার কারণে কিতাবে বর্ণিত রয়েছে যে তার অন্তরের মধ্যে হিংসাটাকে সে লালন করে রাখত এবং সেটা বহিঃপ্রকাশ ঘটেছে সেই সময়ের মধ্যে, যখন তার সম্মান, যখন ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হলো সেজদা করার জন্য আর ইবলিস শয়তানকে ও সময় বলা হয়েছিল সেজদা করার জন্য, কিন্তু সে তার অহংকার এবং আত্মমর্যাদার কথা চিন্তা করে সে সেই কাজটা থেকে বিরত হয়ে গেছিল। অথচ তার এতটুকু ওই সময় চিন্তা কাজ করেনি যে হুকুমটা কার, হুকুমটা হলো ওই মহান স্রষ্টা যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন। অতএব এখানে কার মর্যাদা বেশি কম এটা দেখার বিষয় না, বরং বা সৃষ্টিকর্তা হুকুম দিয়েছে আমাকে সেজদা করতে হবে। যার ভিতরে হিংসা থাকে সে তো প্রথমে বলেছেন সে জ্বলতে থাকে। আর আরেকটি বিষয় এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে হিংসুক ব্যক্তির যে হতবুদ্ধি, যে একটা বিবেক, সুস্থ মস্তিষ্কে যে চিন্তা করবে সে রাস্তাতে বিলুপ্ত হতে থাকে এবং তার যে স্বাভাবিক চিন্তাধারা সেটা হ্রাস পেয়ে যায় এবং তার সঠিক যে সিদ্ধান্ত নেয় সেটা তার দ্বারা।
হিংসুক ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না, কেন? আল্লাহ তাআলা তার বান্দাকে যে নেমত দান করেছে, তো দান কে করেছে? আল্লাহ তাআলা দান করেছেন। আর আমি যদি তাকে হিংসা করছি তার মানে কি? আল্লাহ তাআলা যে দান করেছেন তাকে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট না,
সেই সেই নিয়ামতের প্রতি আমি আপত্তি করছি,
আপত্তি করছে। মনে রাখতে হবে যে তাকে এলেম দান করেছেন কে? আল্লাহ। তাকে সম্পদ দান করেছে কে? আল্লাহ। তো আমি কেন হিংসা করছি? শিষ্যকর্তা তাকে যদি দান করে আমার আপত্তি কোথায়, আমার সমস্যা কোথায়?
জি, আমাদের এই নামধারী মুসলমানদের মধ্যে অনেক গোত্র রয়েছে যারা হিংসায় বশবর্তী হয়ে হিংসার কারণে মাআযাল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রথম খলিফা মানার পক্ষে না, ও সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্মান সেটা মানার পক্ষে না, তাদের কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ, তিনি প্রথম খলিফা হওয়ার যোগ্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে এই ধরনের এখানে একটি কুধারণা এবং ইসলামী আকিদার খিলাফ বিরোধী ধারণা পোষণ করে, মতামত পোষণ করে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে ইসলাম আমাদেরকে যে সুন্দর শিক্ষা দিয়েছেন, যার মর্তবা মর্যাদা যেখানে ইসলাম আমাদেরকে বলেছেন সেটাকে মেনে নেয়া, আর আমাদেরকে এটা মনে রাখা উচিত যে আমরা হিংসা করে কখনো নিজের মর্যাদাকে উন্নত করতে পারবো না, বরং আমরা নিজেকেই জাহান্নামের দিকে ধাবিত করব। তো এই জন্য আমাদের উচিত যে হিংসা থেকে বেঁচে থাকা।
মানে সময় ভুল ধারণার কারণে হিংসা আসতে পারে। আমি মনে মনে চিন্তা করছি যে না, আমি তার চেয়ে উত্তম, আমাকে এই পদ দেওয়া হয়নি কেন, তাকে দেওয়া হয়েছে কেন? ভুল ধারণা, যে শয়তান যেভাবে ধারণা করেছিল, শয়তান ধারণা করেছিল যে আমি উত্তম, কেন আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তার ধারণা ছিল যে আগুন মাটি থেকে কি উত্তম, কিন্তু না, সিরাতুল জিনানের মধ্যে 10টা পার্থক্য দেওয়া আছে যে আগুন থেকে মাটি উত্তম। যেমন আগুন কি করে মনোর ভাই, আগুন কোনো বাড়িতে যদি লেগে যায় আগুন পুরো বাড়িটাকে ধ্বংস করে ফেলে, কিন্তু মাটি, মাটি দ্বারা ইট সৃষ্টি হয় আর ইট দ্বারা পুরো বাড়ি নির্মাণ হয়ে যায়। তো মাটির কাজ বাড়ি নির্মাণ করা, ঘর আবাদ করা, আর আগুনের কাজ কি?
ধ্বংস
করে দেওয়া। আগুন সবসময় উপরের দিকে দেয় আর মাটি সবসময় নিচেই থাকে, বিনয় থাকে মাটির মধ্যে। আগুনের মধ্যে একটা তাপ আছে আর মাটির মধ্যে
ঠান্ডা
শীতলতা ভাব। মাটি সবকিছুকে কবুল করে নেয়। মাটিতে যখন বীজ বপন করা হয় সেখান থেকে কি ফসল উৎপাদন হয়, বৃক্ষ বের হয়ে যায়। কিন্তু আগুনের মধ্যে কোনো কিছুকে ঢেলে দিলে, রেখে দিলে, আগুন সব কিছুকে পুড়িয়ে ফেলে, নিঃশেষ করে ফেলে। তো মূলত আগুনের আগুনের চেয়ে কি মাটির সম্মান বাহ্যিকভাবেও কি বেশি
গুণগতভাবেও,
কিন্তু শয়তান এটা বুঝে নেয়। কেন আপনি বলেছেন না যে যখন হিংসার অনলে পুড়তে থাকে তখন তার হতবুদ্ধি, তার বুদ্ধিটা হারিয়ে ফেলে, তার আর বুদ্ধি কাজ করে না।
প্রিয় দর্শক, আজকে আমরা যে হিংসার বিষয়ে বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করলাম, বাস্তবিক পক্ষে একটি অনুষ্ঠানে কিন্তু আমাদেরকে হিংসা থেকে বাঁচিয়ে দেবে তা এমন নয়, বরং এটা একটা প্র্যাকটিসের বিষয়। এবং যারা হিংসা থেকে বাঁচার চেষ্টা করে তাদের স্মরণাপন্ন হতে হবে। আর এই বিষয়গুলো চিন্তার জন্য আমাদেরকে সময় বের করে চিন্তা করতে হবে, যেটাকে বলা হয় ফিকরে আখেরাত। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাই, সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম এবং আউলিয়া কেরামের মোবারক বৈশিষ্ট্য এটা ছিল, তারা বসে ধ্যান করত তাদের নিজেদের জীবনকে নিয়ে, পরকালকে নিয়ে, পরকালের ধাপগুলোকে নিয়ে, এবং কোথাও কোনো আমার দ্বারা কোনো খারাপ কাজ যেটার মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্টি অর্জিত হয় এমন কোনো কাজ তো আমার দ্বারা হয়ে যায়নি সারাদিনের মধ্যে, তো এইভাবে চিন্তা করতো। তা আমাদেরও উচিত হবে যেগুলো চিন্তা ভাবনা করা। অনেক সময় আমাদের অনেক ব্যক্তির নিয়ামত দেখে আমাদের হিংসা হয় বা এটা মনে হয় যে সে তো যোগ্য না, সে এই নিয়ামত কেন পেল, সেটা কেন সে পেল, আমি কেন পেলাম না, এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনায় সে সব সময় জ্বলতে থাকে, তার অন্তরে অশান্তি, তাকে দেখলেও তাকে সালাম দিতে মনে চায় না, তার পরিবার তার নিয়ামত দেখলে সে যত দেখে তত তার মধ্যে অশান্তি। তো বাস্তবিক পক্ষে হিংসু ব্যক্তি নিজেই জ্বলতে থাকে এবং তার সাথে যারা সঙ্গ দেয় তারাও সেই সেভাবে জ্বলতে থাকে, কিন্তু বাস্তবিক পক্ষে যার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেয় তার কোনো ক্ষতি হয় না, সে আরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়াতে থাকে। তো হিংসা থেকে বাঁচার উপায় এবং কারো নিয়ামত যদি চলে যাওয়ার ইচ্ছাটা অন্তরে আমাদের জাগ্রত হয়, তো এখন এটা থেকে বাঁচার যে উপায় সেটা হলো যার নিয়ামত দেখে আমি হিংসা করছি তার জন্য বেশি বেশি দোয়া করা। কেমন দোয়া করা? যদি মনে হয় যে তার যে ইলমে দিন, তার যে জ্ঞানের নিয়ামত রয়েছে, আমার যদি অন্তরে এটা জাগ্রত হয় যে আল্লাহ তার নিয়ামতকে তুমি ছিনে নাও, তখন আমি যদি চাই হিংসা থেকে বাঁচতে তখন আমাকে কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে, জ্ঞানের নিয়ামতের মধ্যে আরও তুমি বাড়িয়ে দাও। তার সম্পদ, তার অট্টালিকা, তার প্রাসাদ, প্রপার্টি দেখে যদি মনে হয় যে তারটা বেড়ে যাচ্ছে, তো যদি এমন মনে হয় হিংসার কারণে যে এটা যাতে ছিনিয়ে আমার মধ্যে চলে আসে, তো এই ক্ষেত্রে যদি আমি হিংসা থেকে বাঁচতে চাই তাহলে দোয়া করতে হবে আল্লাহ তুমি তার নিয়ামত আরও বাড়িয়ে দাও, আর এই নিয়ামত বাড়ানোর পাশাপাশি আল্লাহ আমাকে তুমি নিয়ামত দ্বারা ধন্য করো। বাস্তবিক পক্ষে সময় আমাদের প্রায় শেষ পর্যায়ে।
একটা চিকিৎসা বলে দিই, যদি অন্তরে কারো হিংসা যদি আসে একটা রুহানি চিকিৎসা হচ্ছে, সে যেন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে, আর পাঠ করে বাম পাশে যেন থুতু দেয়। থুতু মানে থু থু তিনবার যদি করে, কেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহির কিতাব, ওখানে লেখা আছে যে শয়তান ব্যাঙের আকৃতিতে এসে এখানে বাম পাশে বসে যায় আর তার জিহ্বা বের করে মানুষের অন্তরে প্রবেশ করায় আর ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য যখনই অন্তরে কুমন্ত্রণা আসবে, হিংসা আসবে, তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে আর বাম পাশে একটু থুতু দিলে শয়তান কি
দূর হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হিংসা থেকে এবং বিভিন্ন প্রকার হিংসার ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করুক। বাস্তবিক পক্ষে ঈর্ষা বৈধ, হিংসা অবৈধ। অতএব আমরা নিয়ামতের চর্চা করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা হিংসা থেকে মুক্তির দোয়া করব। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি রে সফল, প্রচেষ্টা করি।